This episode was created with the support of Free FM, Hamilton, New Zealand's community access media organisation. Visit us at freefm.org.nz.
Bengal Beats, Echoes of Bengal. সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের দিনে এপিসোড 16 লঞ্চ হতে চলেছে, বা এই এপিসোড 16 কিন্তু একটু স্পেশাল, কারণ আপনারা অলরেডি জানেন আজকের পুরোটা বিষয়, যে ব্যাপার নিয়ে আমি গল্প করব বা আপনাদের সাথে আড্ডা দেব, সেটা হচ্ছে যে আইসিসির যে অবস্থান বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের যে স্ট্যান্স তাদের নিজস্ব ডিসিশনের উপর, সেই পুরোটা বিষয় জুড়ে কিন্তু আমি আলোচনা করব। এবং হ্যাটস অফ টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা শুধুমাত্র বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন তাদের সিকিউরিটির বিষয়ে চিন্তাভাবনা করে পুরো ওয়ার্ল্ড কাপটাকে বয়কট করেছেন। আসলে বয়কট না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অপশন দিয়েছিলেন যে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হবে কি না, এবং সেটা যখন ডিনাই করা হয় তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই একটা ডিসিশন চলে আসে। তো এই ডিসিশনটা আসলে আমার কাছে মনে হয়েছে অনেক বোল্ড একটা ডিসিশন। এই বোল্ড ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি। হ্যাঁ, অনেক প্রোজ আছে, অনেক কনজও আছে। প্রোজ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেক্সট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কেউ ছোট করে দেখতে পারবে না। আরও প্রোজ হচ্ছে যখন বাংলাদেশের ক্রিকেটাররা নেক্সট ম্যাচগুলো খেলবে ভারতের বিপরীতে বা পাকিস্তান বা অন্যান্য বড় বড় টিমের বিপরীতে, তখন দর্শকদের যেই উন্মাদনা সেটা আরও ক্রেজ সেটা আরও বেড়ে যাবে। বিকজ দর্শকরাই কিন্তু পুরো খেলাটার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। আপনি হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ কেন পান মিরপুরে? বিকজ আপনি ধরেন খেলছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বা সাউথ আফ্রিকার বিপক্ষে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে, বাট হোম গ্রাউন্ডে যখন আপনি দর্শকের চিয়ার আপ পান তখন পুরো এনভায়রনমেন্ট কিন্তু বদলে যায়, আপনার মধ্যে একটা অন্যতম অন্য রকমের ক্রেজ কাজ করে। তো এই হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ কিন্তু ইন্ডিয়ার এবার আছে। তবে যেটা শুরু হয় এই পুরো বয়কটের যেই সিচুয়েশনটা বা গল্পটা, শুরু হয় মুস্তাফিজুর রহমানকে দিয়ে, যিনি প্রথমে আইপিএলের জন্য বিড হন, নিলামে আসেন, 8 কোটি টাকার মতো তাকে নিলামে কেকেআর ক্রয় করে। এবং তারপরে দীপু নামে একজন বাংলাদেশে মব জাস্টিসের শিকার হয় এবং তাকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত উত্তাল হয়ে যায়, ভারতের মানুষজন প্রতিবাদ জানায়। তার প্রতিবাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট হচ্ছে কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানের নাম উইথড্র করা, বা মুস্তাফিজুর রহমানকে কেকেআর খেলাতে যাচ্ছে না জাস্ট বিকজ অফ সিকিউরিটি কনসার্ন। সেই সিকিউরিটি কনসার্ন চলে আসে বিসিবির কাছেও, কারণ বিসিবি তখন চিন্তা করে যে যদি আমার একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান খেলতে না পারে তখন আমার অন্যান্য প্লেয়ারদের অবস্থাটা আসলে কি হতে পারে। তো সেই অবস্থান থেকেই বিসিবি বা বোর্ড কর্তারা ডিসিশন নেন যে আমরা ভারতে খেলতে যেতে পারি না বা পারছি না জাস্ট বিকজ অফ আমরা কোনো সিকিউরিটি এনশিওর পাচ্ছি না বা এনশিওরিটি পাচ্ছি না, এবং এর পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড কাপটা যেন শ্রীলঙ্কায় অ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়, যেখানে শ্রীলঙ্কায় যে টিমগুলো খেলছে তার মধ্যে আয়ারল্যান্ডকে বাংলাদেশের সাথে গ্রুপ সোয়াপ করার জন্য, জাস্ট এতটুকু। তো এটা নাকি হচ্ছে না এবং হবে না এই ডিলে নাকি, আমি যতটুকু শুনতে পেরেছি যে আইসিসি অনেক বড় লসের মুখে পড়বে। তো তাই হয়তো বা আইসিসি এই ধরনের ডিসিশনে বাংলাদেশের সাথে সাড়া দেয়নি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সাকিব আল হাসান এই পুরোটা গল্পের কিন্তু একটা ক্যারেক্টার। বাংলাদেশ এই পর্যন্ত যে কয়টা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে, ক্রিকেট বিশ্বকাপ খেলেছে, প্রত্যেকটা বিশ্বকাপে সাকিব আল হাসান ছিল। এই বিশ্বকাপে বাংলাদেশ পার্টিসিপেট করছে না, এই বিশ্বকাপে সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান এবং ওয়ার্ল্ড কাপের একটা কেমন যেন কানেকশান আছে আমি জানি না, তবে বাংলাদেশ যে ধরনের স্পোর্টসম্যান সাকিব আল হাসান থেকে পেয়েছে বা যে ধরনের স্পোর্টসম্যানশিপ বা ওয়ার্ল্ড ক্লাস এই ধরনের স্পোর্টসম্যান বাংলাদেশ যে পেয়েছে সেটার জন্য বাংলাদেশের আজীবন কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ সাকিব আল হাসানের অ্যাগেনস্টে যেই ধরনের চার্জশিট বা যেই মামলাগুলো দেওয়া হয়েছিল ওই সময়কার মামলাগুলো কোনোভাবেই আমার কাছে জাস্টিফাইড মনে হয়নি। পলিটিক্যাল মামলা অনেক রকমই হয়, অনেকভাবেই ট্যাকেল দেওয়া যায়, তবে এই ক্ষেত্রে বিসিবির কোনো স্ট্যান্ড ছিল না। ইভেন আসিফ মাহমুদ পরে সাকিব আল হাসান কিন্তু নিজেই ক্লেম করেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন যে আসলে ইনডিরেক্টলি যে তাকে খেলতে না দেওয়ার পেছনে অন্যতম রিজন ছিল কিন্তু আসিফ মাহমুদ। তো ইনডিরেক্টলি এটাকেও কিন্তু আমি একটা মবের পর্যায়ে ধরতে পারি, কারণ বাংলাদেশে এখন কিছু হলেই মব। আপনি ধরেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার একটা মানুষকে মারতে মন চাইতেছে, সো হঠাৎ করে বললেন এই ওই যে ও হইতেছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, ও লীগের লোক, আপনি দেখবেন যে ও শেষ, ও গন, ও গন। তো এটা কিন্তু খুব ইজিয়ার প্রসেস। আমি মবের কথা বলছি যখন, তখন আবার বাংলাদেশের আইনও কিন্তু এক ধরনের মব ফলো করে। বাংলাদেশের আইন কিন্তু আইনের চোখ যেখানে অন্ধ হওয়া উচিত ছিল সেখানে আইনের চোখ কেন যেন চোখের পর্দাটা কালো না, কালোর মাঝখানে হয়তো বা কোনো ফুটা ছিল বা ছিদ্র ছিল, যার কারণে ছাত্রলীগ এক প্রিভিয়াস ছাত্রলীগ নেতা বা ছাত্রলীগ নেতা একজন তার ওয়াইফ এবং বাচ্চা তার শেষ দেখাটাও তিনি দেখতে পারেন না। তো এই ওভারঅল সার্কামস্টেন্সেস বাংলাদেশ যখন যাচ্ছে, ঠিক তখনই কিন্তু সামনে নির্বাচনটা চলে আসছে। এই নির্বাচনে বাংলাদেশে বা যে বড় বড় ইলেকশন শুনতে পাওয়া যাচ্ছে যে এনসিপি এবং জামাত একজোট হওয়ার কারণে বিএনপি যখন একচ্ছত্রভাবে নির্বাচন করছে, তখন গেম কিন্তু চেঞ্জ হওয়ার চান্সেস অনেক অনেক হাই। কারণ এবার একটা ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, আপনি আপনার ভোট প্রদান করতে পারবেন, এবং ভোটটা প্রদান করতে চাইলে কিছু প্রসেস আছে, সেই প্রসেস ফলো করে আপনি আপনার স্ট্যাম্পে ওই টিক দিয়ে আপনার ব্যালট পেপার কিন্তু নির্বাচন কমিশনকে পাঠাতে পারবেন। এখন এই পুরো প্রসেসটা কতটুকু স্বচ্ছ এই ব্যাপারটা নিয়ে আমার কনফিউশন আছে, আমি ব্যক্তিগতভাবে জানি না। তবে যদি পুরোটা স্বচ্ছ হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে দ্যাটস গোনা বি এ ফ্যান্টাস্টিক ডিসিশন, যেটা ডিসিশন চেঞ্জ করবে ইনস্ট্যান্টলি। বিকজ মেইন ফাইটটা আপনি যখন হেড কাউন্ট করবেন আপনার ভোটারদের পুরো, ধরেন ঢাকা পাঁচ ঢাকা চার, আপনি জানেন যে আপনার কাছে 1,00,000 ভোটার, কিন্তু 1,20,000 ভোটার হয়ে যাবে যখন বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভোটগুলো চলে আসবে। ওই ভোটগুলো, ভোট ব্যাঙ্কগুলো কিন্তু আপনাকেই কালেক্ট করতে হবে। তো ডিপ্লোম্যাটিক্যালি বলি, এই জায়গাটাতে আমার কাছে এখনও ফিল হচ্ছে, এখনও ফিল হয় যে জামাতে ইসলাম অনেকটা এগিয়ে আছে টেকনিক্যালি, ট্যাকটিক্যালি। কিন্তু তাদের তাদের যেই বা নির্বাচনের যে প্রসেস, সেই প্রসেসটা আমার কেন যেন একদমই পছন্দ না। বাট স্টিল এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর বিএনপির ক্ষেত্রে যেটা তারেক রহমান যে ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, যে তার লিফলেটের ক্ষেত্রে লিফলেটটা যখন মাটিতে পড়বে সেটা চারা হয়ে বা বীজ হয়ে সেই লিফলেটটা গাছ হয়ে যাবে, এটা একটা ইনোভেটিভ আইডিয়া। তবে এটা ফার্স্ট টাইম না, এটার এর আগেও কিন্তু ইউজ হয়েছে, প্রিভিয়াস ইলেকশনগুলোতেও কিন্তু এই ধরনের প্রমোশন দেখা গিয়েছে। নট দ্য ফার্স্ট টাইম, বাট এটা একটা ভালো ডিসিশন। এবং তার থেকে বড় জিনিস হচ্ছে তারেক রহমান যেখানেই যাচ্ছেন তার ইলেকশন ক্যাম্পেইনের জন্য, তার পাশে কিন্তু তার মেয়েকে জাইবা রহমানকে নিয়ে যাচ্ছেন। এবং জাইবা রহমানকে নিয়ে যাওয়ার পেছনে আসলে কোন ধরনের পলিটিক্যাল মাইন্ডসেট বা কোন ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি তার মাথার মধ্যে কাজ করছে আমার অ্যাকচুয়ালি জানা নেই। সো যেহেতু আমার জানা নেই, সেহেতু আমি জানতে চাচ্ছি আপনাদের থেকে। এবং আপনাদের থেকে জানার নিয়মটা হচ্ছে আপনারা আমাকে ইমেল করবেন, আপনাদের কথাগুলো ইমেল করবেন। ইমেল করার নিয়মটা হচ্ছে titashahmed64@gmail.com। তো ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে আপনি আমাকে জানান আপনি কোন পলিটিক্যাল ইস্যু নিয়ে, বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে কী ভাবছেন, আর ততক্ষণ আমি একটু ব্যাটে বলে কানেক্ট করার চেষ্টা করি আসলে বাংলাদেশে হচ্ছেটা কী। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যখন শুরু করেছি, বাংলাদেশ ক্রিকেটেই একটু থাকার চেষ্টা করি। বর্তমানে যিনি বিসিবি প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল, আমি যদি ভুল করে না থাকি তার নাম, তিনি যেই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বা নিচ্ছেন, বোল্ড স্টেটমেন্ট, একটা পোর্শন যারা এটার সম্পূর্ণ বিপরীত এবং একটা পোর্শন যারা তাকে সাপোর্ট করছে স্ট্রংলি। মেনলি অনেকটাই তিনি সাপোর্ট পেয়েছেন বাংলাদেশের জনগণ দ্বারা, জাস্ট বিকজ অফ তার এই ধরনের গার্ডস বাংলাদেশ এর আগে কখনো দেখাতে পারেনি কোনো ধরনের আন্তর্জাতিক পর্যায়ে। হ্যাঁ, যদি বলি পলিটিক্যালি কি দেখিয়েছে কিনা, এর আগেও দেখিয়েছে। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘে ভাষণ দিতে যান, প্রথমবার বাংলা ভাষায় তিনি ভাষণটা দেন, সেটা যেরকম ওয়ার্ল্ডের কাছে এক ধরনের গার্ডস বাংলাদেশকে তুলে ধরা, জিয়াউর রহমান, তিনি যখন সৌদি আরবে গিয়ে নিম গাছ কি, সেই নিম গাছের চারা যেরকম অল্প পানিতে তারা ওই মরুভূমিতে চাষাবাদ করতে পারবে, এইরকম যে ইনোভেশনটা সৌদি আরবকে গিফট করা, সেখান থেকে বাংলাদেশের নাম উজ্জ্বল। অ্যান্ড তারপরে যেটা হয় যে জাতিসংঘে বাংলাদেশের প্যালেস্টাইনের যে ইসরায়েল যে মানে ফিলিস্তিনে হামলা করছিল, সেখানে বাংলাদেশ যে অ্যাবস্টেইন ভোটটা দিয়েছিল, সেই অ্যাবস্টেইন ভোটটার কারণে কিন্তু পলিটিক্যালি অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। অনেক মুসলিম রাষ্ট্র কিন্তু সাহস করেনি। হ্যাঁ, অ্যাবস্টেইন মানে হচ্ছে যে আমি হাও না, আমি নাও না, তবে এটা ওয়ান কাইন্ড অফ না, মানে আপনার ইসরায়েলের অ্যাগেনস্টেই। সো আপনি যখন ইসরায়েলের অ্যাগেনস্টে স্ট্যান্ড নেবেন, আপনি কতটুকু সার্ভাইভ করতে পারবেন বা ওভারঅল আপনার জন্য এটা কতটুকু সুফল বয়ে আনবে এটা আমার জানা নেই। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেই ব্যাপারটা ম্যাটার করে হচ্ছে যে যেই ধরনের কনস্পাইরেসি বাংলাদেশে তৈরি হচ্ছিল যে সেন্ট মার্টিন আইল্যান্ড ইউএসএ দখল করে নিচ্ছে, সে কনস্পাইরেসির এখন পর্যন্ত আমি কোনো সত্যতা পাইনি। তবে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস 2025 সালের ঈদের সময় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে রোহিঙ্গাদের উদ্দেশ্যে যে পরবর্তী ঈদ আপনারা আপনাদের নিজস্ব মাটিতে করতে পারবেন, এটার আমি এখন পর্যন্ত কোনো ধরনের এক্সিকিউশন দেখিনি। আরেকটা স্টেটমেন্ট দেখলাম তারেক রহমান থেকে যে আপনারা কুমিল্লাতে ইপিজেড করার প্ল্যানিংয়ে ছিলেন বা ইপিজেড করবেন, বাট আমি তো জানতাম যে আওয়ামী লীগের সময় ইপিজেড হয়ে গেছে। সো এটা কোন ধরনের স্ট্র্যাটেজিক্যাল মুভ আপনাদের জন্য আমি এইটি ব্যাপারে অ্যাওয়ার না। আর তার থেকে বড় জিনিস যে জামাত ইসলামী ভিতরে যেই ধরনের পলিটিক্যালি যে ডিসিশনগুলো বা স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে, সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু অনেকটা ইম্প্যাক্টফুল এখন পর্যন্ত তাদের জন্য। যদিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 1971 সালের কথা যদি আমরা আরেকবার মনে করি বা যতবারই আমরা মনে করি না কেন, তখনই কিন্তু এই জামাত ইসলামী যে দলটা তাদের প্রতি এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। এটা আসারও কারণও আছে, কারণ ডাকসু ইলেকশনে কিন্তু বা ডাকসু না শুধুমাত্র বাংলাদেশের যেই কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনেই কিন্তু জামাত বা শিবির সমর্থিত যে জোট তারা বিপুল ভোটে জয়লাভ করে অনেক জায়গায়, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্র দলের প্যানেল জয়লাভ করে। তো বিষয়টা গিয়ে দাঁড়ায় যে বাংলাদেশে পলিটিক্যালি যদি ভোট ব্যাংকের কথা কাউন্ট করি, মানুষজন আসলে উপর দিয়ে যত কথাই বলুক না কেন, ভিতর দিয়ে কেন যেন জামাত ইসলামকে চায়। তারা ভাবে হয়তো বা ভাবছে জামাত ইসলাম বাংলাদেশে যে দুর্নীতি, যেই দুঃশাসন, সেখান থেকে মুক্ত করতে পারবে কিছু মানুষ। আবার কিছু মানুষ ইসলামের কথা চিন্তা করে, নিজেদের ধর্মের কথা চিন্তা করেও জামাত ইসলামকে চায়। আবার তার বিপরীতে যখন বিএনপি তাদের প্রচারণা চালায়, সেক্ষেত্রে তাদের ওই 1971 সালের যেই অনুপ্রেরণা বা যেই ইন্সপাইরেশন, সেই ইন্সপাইরেশন সামনে নিয়ে আসে এবং জামাতি ইসলামের অ্যাগেনস্টে গিয়ে দাঁড়ায়। তবে আমি জানি না, এখন এই ধরনের স্ট্যান্স এটা পলিটিক্যাল স্ট্যান্স হতেই পারে। যখন আওয়ামী লীগ ছিল, তখন যখন বিএনপি আর জামাত একজোট ছিল, তখন এই রকম কোনো স্ট্যান্স আমি দেখিনি বা দেখতে পাইনি। পলিটিক্সে আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, বাট আই থিঙ্ক এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড পলিটিক্স। সো ওয়ার ইজ এ পলিটিক্স, কারণ পলাশির যুদ্ধ ইটসেলফ একটা পলিটিক্যাল রিজনে। আমি কখনোই বলবো না যে পলাশির যুদ্ধের কারণ কোনো ব্যক্তিগত রেশ বা ব্যক্তিগত জোর, এটাও একটা পলিটিক্যাল, বিকজ আপনি বিজনেস করবেন, আপনি পলিটিক্যালি সিরাজউদ্দৌলাকে তার নিজের ফ্যামিলির মানুষজনকে দ্বারাই বিট্রেইড করেছেন। তো পলিটিক্স ইজ এভরিওয়্যার, পলিটিক্স ইজ বিউটিফুল ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, ইফ ইউ ক্যান ডু ইট প্রপারলি। অ্যান্ড সামটাইমস পলিটিক্স কিলস পিপল, লাইক জার্মানির নাৎসি বাহিনী, হিটলার। পলিটিক্স ক্যান চেঞ্জ এ গেম, লাইক ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ডান সামথিং টু দ্য প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা। পলিটিক্স ক্যান ব্রিং পিস, লাইক দ্য কান্ট্রিজ লাইক সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা, সো পলিটিক্স কুড বি এনিথিং, পলিটিক্স আসলে মানুষের অনেক রকম ধরনের অনেক ধরনের ইম্প্যাক্টই পুরো দেশের সিচুয়েশন বা এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিতে পারে। তো পলিটিক্যাল স্ট্যান্স নিয়ে যখন কথা বলছিলাম তখন আমি বিসিবির ক্ষেত্রে আবারও একটু ফিরে যাই, কারণ বিসিবি বারবার বলছে যে আমার যেই স্ট্যান্স সেটা আমার থেকেও এসছে এবং বাংলাদেশ সরকার থেকেও কিন্তু এই অবশ্যই সেম স্ট্যান্সটাই নেওয়া হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার তারা যৌথভাবেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তো ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে বা ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যে ডিসিশনগুলো আমরা দেখতে পাই তার মধ্যে এই বোল্ড ডিসিশনটা কিন্তু আমাদের মাইন্ডসেট বা চিন্তাধারাকে একদম পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, ভারত বিদ্বেষী যে ব্যাপারটা সেটা আরও কট্টরভাবে মানুষের মধ্যে পুশ বা ইনজেক্ট হয়ে গেছে, এবং কয়েকদিন আগে যখন প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করেন, যেটা সাম আপ যদি বলি, তার যে ভোট ব্যাংক বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন নো, নট গুড টু পার্টিসিপেট ইন দ্য নেক্সট ইলেকশন। তো আওয়ামী লীগের ভোটাররা আসলে নেক্সট ইলেকশনে আদৌ পার্টিসিপেট করছে নাকি করছে না, 30% মানুষজন বলে, আমি জানি না, স্ট্যাটস নাকি বলে অলমোস্ট 30 থেকে 40% মানুষজন আওয়ামী লীগের সাপোর্টার আছে, তারা আসলে কোথায় যাবে, তারা ভোট দিতে যাবে নাকি যাবে না? এবং তরুণ প্রজন্ম জেনজি আসলে কীভাবে, জেনজি কিন্তু পুরো গেম চেঞ্জার। সো এই গেম চেঞ্জাররা আসলে কোনভাবে গেমটা চেঞ্জ করবে, কতটুকুভাবে গেমটা চেঞ্জ করতে পারবে, পুরোটা বিষয়ে ভাবার মতো কিন্তু, তাই না? তো আমরা ভাববো, আমরা দেখবো। আর আমরা আজকে বলছিলাম যে কথা রাজনীতি নিয়ে, রাজনীতি ব্যাপারটা অনেক ডিপ। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ফুল টাইম তার পলিটিক্যাল যেই টেনিওর সেটা কমপ্লিট করতে পারেনি, সেটা যে কোনো প্রেসিডেন্টই হোক না কেন। হ্যাঁ, সো দেখা যাক। তো আবার যখন গাদ্দাফির মতো লোক এত বছর তার দেশ শাসন করার পরে তাকে তার দেশের মানুষজনই হত্যা করে, ইরানেও এরকম একটা প্রোটেস্ট শুরু হয়, আয়তুল্লাহ খামেনি কিন্তু তার যেই পলিটিক্যাল ক্যালিবার সেটা দিয়ে যেই প্রোটেস্টটা থামানোর চেষ্টা করেন, তারপরেও অনেক স্টুডেন্টস বা অনেক মানুষজন কিন্তু নিহত হয় অ্যাজ পার দ্য ইনফরমেশন। সো এই এই কনটেক্সটাকে আমি একটু কানেক্ট করতে চাই রিসেন্ট ইন্টারভিউ উইথ সজীব ওয়াজেদ জয়, যিনি আল জাজিরাতে তার ইন্টারভিউটা দিয়েছেন বা স্টেটমেন্টটা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার মা কখনোই গুলি চালানোর নির্দেশ দেয়নি বা হত্যা করার নির্দেশ দেয়নি, যদি তিনি এটা করতেন তাহলে তিনি এখনও ক্ষমতায় থাকতেন। এটা দিয়ে আসলে কতটুকু কি দাঁড়ায়, এটা কি আসলেই ওই ইরানের আয়তুল্লাহ খামেনির এই ধরনের ডিসিশনের পরে তার যে স্টেটমেন্ট সেটা কানেক্টিং বা কানেক্টেড, কতটুকু কানেক্টেড আমি জানি না। সো আলটিমেটলি বাংলাদেশের যে পলিটিক্যালি আমরা বলি যে আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, বাট ভেতরে ভেতরে কিন্তু আমরা, আমার কাছে মনে হয় আমরা অনেকটা ক্যাপিটালিস্টিক। কারণ একটা গান ছিল ছোটোবেলা আমি শুনতাম যে এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ। তো বাংলাদেশের অবস্থাটা এখন কিছুটা এরকম, পলিটিক্যাল অবস্থাটা কতটুকু ভালনারেবল সেটা আপনারা আমার থেকে ভালো জানবেন, আমি নিউজিল্যান্ডে বসে এত ডিটেলডে বলতে পারবো না। তবে এতটুকু জানি যে এই বছর যে রাজনীতিতে একটা মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে যে যারা রেমিটেন্স যোদ্ধা বা যারা প্রবাসী আছেন তাদের ভোট, তাদের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা কিন্তু ওয়ার্ল্ডের 194 বা 195 কান্ট্রি থেকেই আসছে। আপনি এইটা যদি ট্র্যাক করতে পারেন আপনার দলের জন্য অনেকটাই সুফল বয়ে আসতে পারে বা আনতে পারে। আমি জানি না প্রত্যেকটা দলেরই ইন্ডিভিজুয়াল ভোট ব্যাংক আছে, তবে সেই ভোট ব্যাংকটা তারা কতটুকুভাবে ট্র্যাক করতে পেরেছে, ডেটা তাদের সাথে কতটুকু সাপোর্ট করছে। কারণ আপনার আসন ধরেন ঢাকা 6 বা ঢাকা 8, আপনি জানেন যে আপনার এলাকার লোকজন আপনাকে ভোট দিয়ে জিতিয়ে দিতে পারে, তবে আপনি এটা জানেন না সেই এলাকায় আরও হয়তোবা একটা বড় অ্যামাউন্টের লোকজন আছেন যারা দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকে আপনার যেই ইকুয়েশন, সেই ইকুয়েশনকে একদম ইনস্ট্যান্টলি ধস নামিয়ে দিতে পারে। এনিথিং কুড বি পসিবল অ্যাট এনি টাইম ইন বাংলাদেশ। এবং পলিটিক্যালি ডে বাই ডে বাংলাদেশে যে উত্থান এবং পতন হয় বা আসে, সেটা আমরা চাই ভালোর জন্য আসুক, তবে কতটুকু ভালোর জন্য আসে আমরা এখন পর্যন্ত জানি না। আমরা জানতে চাই, কারণ আওয়ামী লীগ সরকার যাবার পর এই পর্যন্ত মিনিমাম আমার দেখা মতে 250-300 আন্দোলনই হয়েছে, এবং প্রত্যেকটা আন্দোলনই সরকার হ্যাঁ 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 ওকে ওকে এবং যেগুলো আন্দোলনে প্রোটেস্টারদের অ্যাগেনস্টে গিয়েছে সেখানেই ব্যাকলাশ খাওয়ার একটা বড় সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। কিছু হলেই জমো না, আমি জানি না কেন জমো না, মানে কেন আপনার দাবি আদায়ের জন্য মেইন যে আপনাদের ইন্টারিম গভর্নমেন্টের যে হেড তার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, আমি জানি না, আমি বুঝি না। আপনার কেন কিছু হইলেই শাহবাগ বন্ধ করে ফেলাইতে হবে, কিছু হইলেই কেন রাস্তা দখল করতে হবে উইদাউট এনি রিজন? আপনার মনে হয়েছে যে এটা আনফেয়ার? আপনি যান, আপনি একটা প্রসেসের মধ্যে যান, আপনি যদি আন্দোলন করতে চান আপনি সেটাও একটা প্রসেসের মধ্যে যেতে পারেন। আপনার মানুষ জড়ো করতে হবে, আপনি মিছিল মিটিং করবেন, রাস্তার পাশে আইল্যান্ড আছে, আপনি আইল্যান্ডে করেন, যেখানে পথচারীরা হাঁটাহাঁটি করে সেখানে করেন, একটা সাইডে করেন, গাড়ি চলাচল বাধা যেন না হয়। এখন আপনার মনে হয় যে হ্যাঁ আমি যদি গাড়ি চলতে দেই তার মানে আমার তো ইম্প্যাক্ট আর থাকলো না, তাহলে আমি যদি গাড়ি বন্ধ করে দেই মানুষজনের ভোগান্তি হবে, মানুষজন তিনবার গালি দিবে বা তিনবার ভাববে আচ্ছা এখানে কি হচ্ছে, হ্যাঁ এখানে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা ধরেন ওই যে বিএসএফ কেন বলি, ওই যে একটা আছে না লেঙ্গুর বাহিনী, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার, তারপরে বুয়েটিয়ান, তারপরে যে সাত কলেজ, এরা 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 বুং 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 এরা হচ্ছে যে আন্দোলন করে রাস্তা আটকে দিয়েছে এবং আমাদেরকে আর যেতে দিচ্ছে না। সো কী হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, তার উত্তরটা কিন্তু আমাদের কারোই নেই। এবং প্রত্যেকটা জায়গায় যখনই হয় তখনই খুবই কাচুমাচু হয়ে সরকার ওই সিদ্ধান্তটা মেনে নিতে হয়। কেন মেনে নিতে হয়, কারণ ইটস অল অ্যাবাউট ইন্টারিম গভর্নমেন্ট, তারা পারমানেন্ট না, এবং প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করে থাকার জন্যই কিন্তু তাদের এইখানে অবস্থানটা। সো আর মাত্র 12 দিন আছেন মে জাতীয় ইলেকশনে, এই পুরোটা ইলেকশন নিয়ে আপনার চিন্তাধারা কী বা আপনার চিন্তাভাবনা কী পুরো কথাটা কিন্তু আপনি আমাকে জানিয়ে দিতে পারবেন। তবে আমার মনে হচ্ছে যে এবারের ইলেকশনে একটা বড় ধরনের চেঞ্জেস বা বড় ধরনের একটা গেম প্লে কিন্তু আমরা দেখতে পারবো, সেটা পলিটিক্যাল গেম প্লে, নট নেসেসারি যে আপনি মাঠে জিনিসটা দেখাবেন। কারণ আমি ডাকসু ইলেকশনে যতটুকু ইনফরমেশান, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করি, কমপ্লিট করি, সো ডাকসু ইলেকশনে যা হয় বা হয়েছে সব কিছুরই তো মোটামুটি একটা আইডিয়া আমার কাছে আছে। তো ভোট ব্যাংক চেঞ্জ করার জন্য আসলে বিভিন্ন স্ট্র্যাটেজি এই এই বর্তমানে চলছে। আলটিমেটলি আমি জানি না ফাইনাল আউটপুটটা কী হবে, বাংলাদেশে কে জিতবে। আমি চাই যেই জিতুক না কেন, যে প্রার্থী জিতুক না কেন, তিনি যেন বাংলাদেশের হয়ে, বাংলাদেশের একজন হয়ে তিনি কথা বলেন সংসদে, রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের মানুষকে। নট নেসেসারি যে আপনি ইলেকশন আসবেন আর আপনার নিজের বেস বদলে ফেলবেন আপনি। হ্যাঁ, যে হাসনাত আবদুল্লাহ যেই ধরনের স্টেটমেন্ট দেয় যে ইলেকশন আসলেই টুপি দাড়ি পাঞ্জাবি পরে আপনি ক্যাম্পেইনে নেমে যান, বাট আলটিমেটলি তার দলেরই লোকজন এই ধরনের কাজকর্ম যখন করেন, আমার কাছে এক সময় মনে হয় যে পলিটিক্যালি ম্যাচিউর হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। যেমন ইন্ডিয়াতে রাহুল গান্ধী যখন প্রথম রাজনীতিতে আসেন তখন তাকে ছোটু ছোটু একটা নাম দেয়া হয়, বাট যখন লাস্ট ইয়ারের আগের ইয়ার মানে লাস্ট যে ইলেকশনটা হয় ইন্ডিয়াতে, সেই ইলেকশনে তিনি একটা বিশাল পদযাত্রা করেন। সেই পদযাত্রায় তার যেই ম্যাস অ্যাওয়ারনেস, পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং পিপল কানেক্টেড তার সাথে তাকে যেভাবে অ্যাকসেপ্ট করে নেয়া মানুষরা, সেই ব্যাপারটা কিন্তু পুরো পলিটিক্যাল গেম প্লে চেঞ্জ করে দিয়েছে। এবং তার যে বর্তমানে বোল্ড স্টেটমেন্ট এবং বোল্ড স্ট্যান্স ইন ন্যাশনাল পার্লামেন্ট অফ ইন্ডিয়া, সেটা ভাবার মতোই। তার প্রত্যেকটা আমি মাঝে মধ্যে তার স্পিচ শুনি, ভালোই লাগে। আর নরেন্দ্র মোদি তার কথা তো আলাদাই। তবে আমার ডোনাল্ড ট্রাম্প স্যারকে খুব ভালো লাগে, বিকজ তিনি আসলে কখন, তিনি কেন গ্রিনল্যান্ড, এই যে তারপরে ভেনেজুয়েলা, তারপরে এই যে কী যেন ইরান, এইসব দিকে নজর দিন, বাংলাদেশে নজর দিতে পারেন, একটু বাংলাদেশ তাকান। আমার মনে হয় কি যে ধরেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মুড সুইং হলো, তিনি বললো যে বাংলাদেশ আমার, হইতেই পারে এনি টাইম। আপনার এই ধরনের ডোনাল্ড ট্রাম্পের ডিসিশন নিয়ে কি মনে হয়? এবং সিম্পসন প্রেডিকশন কিন্তু বলে যে এই বছর ডোনাল্ড ট্রাম্প মরে যেতে পারে, বা গত বছর ওনা মরে যেতে পারে, একটা প্রেডিকশন ছিল। আমি জানি না আদৌ কি এরকম হবে কি না, তবে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এই ধরনের কেস কিন্তু নতুন না। যেমন ওপেনি জন এফ কেনেডি, তাকে যেভাবে অ্যাসাসিনেট করা হয়, ও মাই গড, এত সিকিউরিটির মধ্যেও তাকে এইভাবে হত্যা করা। তারপর আরও অনেক এক্সাম্পল আছে, তার বাবাকেও হত্যা করা হয়। সো ইন্ডিয়াতেও যেরকম রাহুল গান্ধীর বাবাকে, কি গান্ধী যেন আমি নামটা ভুলে গেছি, তাকে হত্যা করা হয়। সো অ্যাসাসিনেশন কিন্তু পলিটিক্সে অনেক আগে থেকে, অনেক মানে অনেক আগে থেকে। আমি ছোটোবেলায় একটা অ্যাসাসিন ক্রিড গেমস খেলতাম, সেখানে গুপ্ত ভাবে আমি মানুষদেরকে মারতাম, মানে কার্টুন ক্যারেক্টারকে মারতাম, ভালোই লাগতো। তো কয়েকদিন আগে তারেক রহমানের একটা সমাবেশে তিনি একটা স্টেটমেন্ট দেন, গুপ্ত, তো হঠাৎ করে অ্যাসাসিন ক্রিড গেমসটার কথা মনে পড়ে যায়, যে আসলেই যে অনেকেই অনেকভাবে গুপ্ত লীগ বলে ট্যাগ দেন একটা দলের মানুষকে। আমি জানি না তারা আসলে জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করেন, তবে দ্বিমুখীচারিতা যে ব্যাপারটা, বা দ্বিচারিতা, বা এরকম যেটা, হ্যাঁ, বা টু সাইডেড ফেস, এটা কিন্তু পলিটিক্সে বিভিন্ন দলেরই আমি আজ পর্যন্ত অনেকবারই দেখতে পেয়েছি বা দেখতে পারি। তো সম্পূর্ণভাবেই আমি বলতে চাই যে বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এই আগামী জাতীয় নির্বাচনে যেই আসুক না কেন, তারা যেন বাংলাদেশকে ভালো রাখার চেষ্টা করে, তারা যেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে পরবর্তী প্রজন্মকে নতুন একটা বাংলাদেশ উপহার দিতে পারে, এই প্রত্যাশা। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতেও যেন তারা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্যেও এই ধরনের বোল্ড সিদ্ধান্ত তারা নিতে পারে, সেই চিন্তাটাই বা সেই চেষ্টাটাই আমি এখান থেকে চালিয়ে যাব, বা আমি আমার এন্ড থেকে যতটুকু পারি ততটুকু কথা বলে যাব। বাকিটা তো আসলে পুরো ডিসিশনটা বোর্ড কর্তাদের। তারপরও আপনার একটা কথায় যদি আরও দশজন মানুষ ইনফ্লুয়েন্স হয়ে তারা কথা বলে, যত বেশি কথা বলবেন, যত বেশি ভয়েস রেজ করবেন, তখন তত বেশি দেখবেন যে পরিবর্তন আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। তো যেমনটা আওয়ামী লীগ কিন্তু এখন একটা কোল্ড প্লে করছে, তারা ডিরেক্টলি এখন কোনো কিছুর সাথে ইনভলভ নেই, তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা টেকনিক্যাল গেম প্লে আওয়ামী লীগের চলছে, বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা, বিভিন্ন পেজের দ্বারা, প্রমোশন দ্বারা, এটাই পলিটিক্স। যেমনটা বিএনপির মিডিয়া সেল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা করেছিল। তবে আমার ব্যক্তিগতভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা শুধুমাত্র ভিউ এর জন্য তাদের কন্টেন্ট ক্রিয়েশনটা করে, সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বলতে চাই, প্লিজ প্লিজ বাংলাদেশের জন্য আপনি যদি কোনো কিছু করতে চান, পজিটিভ কিছু করতে চান, আপনি করেন, আপনি আপনার স্টেটমেন্টটা বলেন, তবে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের মানুষদের মধ্যে, নিজেদের মধ্যেই যেন একটা ক্ল্যাশ তৈরি হয়, যেটা আপনারা করেন, ইউজুয়ালি করেন। এবং প্রথম আলো বা ডেইলি স্টার পত্রিকার অফিসে গিয়ে আপনি আগুন দেয়া, এটা কোন ধরনের বিহেভিয়ার? তারপরে বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেখানে তিন চারবার আপনি ভাঙচুর করেন, কিছুই নেই, সেখানে গিয়ে আপনি একটা ইট নিয়ে আসেন, মানে হোয়াট, এই দ্বারা কী প্রমাণ হয়? শেষ তো, সব কিছু তো শেষ, আপনি শেষ এবারে শেষকে আসলে কয়বার শেষ করতে চান, মানুষের ইমোশন নিয়ে কত খেলতে চান বা কতটুকু গেম প্লে আপনারা করতে চান আমি জানি না। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষরা ভালো থাকুক, এটাই আমার প্রত্যাশা। আজকের পুরো এপিসোডটা একটু ছোট করব, একটু সংক্ষিপ্ত করব, কারণ একটু কম্প্যাক্ট এপিসোড রাখার চেষ্টা করব আজকের পুরো এপিসোডে। তবে আমি আবারও ট্রিবিউট জানাতে চাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে, যারা ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার মতো ডিসিশন নিয়েছেন। যদিও তাদের ফাইন্যান্সিয়াল একটা বড় লস আছে, বাট এত কিছুর দিকে না তাকিয়ে তারা যখন এত বোল্ড একটা ডিসিশন নিতে পারেন, সেটার জন্য হ্যাটস অফ টু দ্যাম। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এপিসোডটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। তবে আপনারা যদি আমার সাথে আবারও কানেক্টেড থাকতে চান, অবশ্যই আপনারা কানেক্টেড আছেন, যার কারণেই কিন্তু আমাদের বেঙ্গল বিটস টপ চার্টের অন্যতম টপ ফাইভ টপ থ্রি সবসময় থাকছে। আপনাদের জন্য একটা বার্তা, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে চান বা কোনো কথা বলতে চান আমার সাথে এসে, কিন্তু সেটা করতে পারেন। নিয়মটা হচ্ছে আমাকে ইমেল করার, titshmad64@gmail.com। আর ইমেল করার পাশাপাশি আপনি আমাদের স্পটিফাই অথবা অ্যাপেল পডকাস্টে আমাদের এই এপিসোডটা থাকবে প্রতি বুধবার 6-7 পর্যন্ত 89.2 FM ওয়াইকাটো রিজিওনে। আপনি কারপ্লেতে, অ্যাপেল রেডিওতে, রেডিওতে হ্যাঁ কারপ্লেতে যেটাই হোক না কেন আপনি প্লে করে শুনতে পারবেন রেডিওতে। আর আমাদের ওয়েবসাইটেও আপনি আমার এই বেঙ্গল বিটস শোটা প্রত্যেকটা এপিসোডই রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন। তো শেষ হয়েও হইল না, শেষ একটা আক্ষেপ থেকেই যায়। তবে বলতে চাই যে ধন্যবাদ জানাই আসলে বাংলাদেশের ক্রিকেটকে, ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের লং লিভ টু বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড বাংলাদেশ স্পোর্টস অ্যাজ ওয়েল। সো এই বলে আজকের এপিসোডটা শেষ করছি এবং শেষে এই গানটা ডেডিকেট করতে যাচ্ছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। স্টে টিউনড উইথ 89.0 FM।
Bengal Beats, Echoes of Bengal.
তারু দেশে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে
যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা কেউ কথা না কয় যদি সবাই থাকে ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনে কথা একলা বলো রে তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি সবাই ফিরে যায় করে ওরে ভাঙা সবাই ফিরে যাই, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ভাঙা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা রক্ত মাথা চরণ তলে একলা দলরে, তবে পথের কাটা রক্ত মাথা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চরণে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চরণে,
তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে, তোমাদের জানালায় আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই, তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহু দূর বহু দূর যেতে চাই, তুমি যে আছো তাই আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে, মনের মানুষ যে রে,
This Free FM podcast was brought to you with support from New Zealand On Air.